বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 25 নভেম্বর, 10 অগ্রহায়ণ এবং ফার্সি 4 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় pulsetoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে পাশ্চাত্যের কঠোর অবস্থানের কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতে। এছাড়া বাংলাদেশ সফররত পাকিস্তান টিমের অধিনায়ক কোচ সহ 21 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আইএইএর সঙ্গে ইরানের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে দুই পক্ষ একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাহরাইনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে ইরানকে জড়িয়ে মানামা যে অভিযোগ করেছে তা কঠোর ভাষায় নাকচ করল তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এবং ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি দেশের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএর সঙ্গে তার দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করার লক্ষ্যে একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে এই সমঝোতা হয় বলে তিনি জানিয়েছেন। বুধবার এক অনলাইন সংলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন এ বিষয়ে যথাশীঘ্র সম্ভব ইরান ও আইএইএ একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। গ্রোসি সোমবার দুদিনের সফরে ইরান আসেন এবং মঙ্গলবার ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংলাপে আবদুল্লাহিয়ান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন পরমাণু আলোচনা নিয়েও কথা বলেন। আগামী 29 নভেম্বর 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের ওই সংলাপ শুরু হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল ওলিয়ানভ বলেছেন 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়াই হচ্ছে এই সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ। তিনি বলেন যে জন্য পরমাণু সমঝোতার কিছু ধারা ইরান বাস্তবায়ন করা স্থগিত রাখল তার মূল কারণ চিহ্নিত এবং তা দূর করা জরুরি।
উলিয়ানভ বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এবং ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চাপ সৃষ্টির ফলে তেহরান এ সমস্ত ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছিল। গতকাল ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে এসব কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হচ্ছে তা সফল করার একমাত্র উপায় হচ্ছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওই সমঝোতা মূল কাঠামো অনুসারে পুনর্বহাল করা। বাহরাইনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে ইরানকে জড়িয়ে মানামা যে অভিযোগ করেছে তা কঠোর ভাষায় নাকচ করে দিয়েছে তেহরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছে, দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার দায়ে কয়েক ব্যক্তিকে আটক করেছে এবং তাদের কাছ থেকে কথিত ইরানে তৈরি অস্ত্র উদ্ধার করেছে। তবে বিবৃতিতে আটক ব্যক্তিদের জাতীয়তা, তাদের সংখ্যা কিংবা আটকের তারিখ ঘোষণা করা হয়নি। ওই বিবৃতির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, বাহরাইনের কর্মকর্তারা যে অভিযোগ করেছেন তা থেকে বোঝা যায় আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে বাহরাইন সরকার তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে পারবে না। তিনি সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের জনগণের দাবির প্রতি ভ্রূক্ষেপ করার জন্য বাহরাইন সরকারের প্রতি আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। আমেরিকার কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমেরিকা নিজেই গণতন্ত্র নিয়ে ঝামেলায় পড়েছে, তারা যে গণতন্ত্র সম্মেলন করছে এটা নিয়ে খোদ তাদের দেশেই প্রশ্ন আসছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্র শেখার কিছু নেই, আমেরিকা নিজেই গণতন্ত্র নিয়ে ঝামেলায় পড়েছে, তারা যে গণতন্ত্র সম্মেলন করছে এটা নিয়ে খোদ তাদের দেশেই প্রশ্ন আসছে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে সম্মেলনে ডেকেছে, তাই সেখানে বাংলাদেশের নাম নেই, তবে এটা নিয়ে আমাদের কিছু করার নেই, এটা তাদের দায় দায়িত্ব। যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্র শেখার কিছু নেই উল্লেখ করে মোমেন বলেন, আমাদের গণতন্ত্র আমাদের লোকদের উপর নির্ভর করে, অন্যের পরামর্শে আমরা কাজ করি না, আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করি। তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমাদের গণতন্ত্র স্থিতিশীল, আমাদের দেশে অত্যন্ত স্বচ্ছ একটি গণতন্ত্র আছে, এখানে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়, যে নির্বাচনে দাঁড়াতে চায় সে সুযোগ পাচ্ছে, আমাদের দেশে সব লোক ভোট দিতে পারে, সেদিক থেকে আমরা অনেক অগ্রসর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় নিহত সহপাঠী নাঈম হাসানের ঘাতকদের বিচারের দাবিসহ 6 দফা দাবিতে আজ সকালে রাজপথে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা। তবে দুপুর নাগাদ নাঈম হাসান নিহতের ঘটনার বিচার দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এরপর আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে নটরডেম কলেজের শিক্ষার্থীরা আজ সকালে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার নিয়ে মতিঝিলে অবস্থান নেয়। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী মতিঝিল হয়ে গুলিস্তান নগর ভবন ঘেরাও করে। উল্লেখ্য, বুধবার দুপুরে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ যায় 17 বছরের তরুণ নাঈমের। নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন তিনি। ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে সব মহলকে সামিল করা জরুরি এবং বিদ্বেষের পরিবেশের অবসান ঘটাতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের জমিয়ত উলামা হিন্দের জাতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে সব মহলকে সামিল করা জরুরি এবং বিদ্বেষের পরিবেশের অবসান ঘটাতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। গতকাল বুধবার জারি করা এক বিবৃতিতে মাওলানা আরশাদ মাদানী ওই মন্তব্য করেন। তিনি বলেন, দেশে ক্রমবর্ধমান বিপজ্জনক সাম্প্রদায়িকতা নিয়ে যেসব বিষয় সামনে এসেছে এবং সারা দেশে সেসব বিষয়কে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও আচরণ বিদ্বেষ ও পক্ষপাতমূলক। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মাওলানা আরশাদ মাদানী বলেন, আমাদের কাছে বিদ্বেষ বন্ধ করার কোনো ক্ষমতা নেই, বরং যারা এটা করছে তাদের ক্ষমতার জোর আছে, যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হয়। কিন্তু আজও এমন হতাশ পরিস্থিতিতেও আশা ও বিশ্বাসের আলো জ্বলছে। দেশের একটি বড় অংশ আছে যারা দেশের বর্তমান পরিস্থিতিকে ভুল বলে মনে করেন। তারা গত কয়েক বছর ধরে একটি নির্দিষ্ট অংশের বিরুদ্ধে কী ঘটছে তা দেখেন না। তারা এটাও বোঝেন যে এই জাতীয় জিনিসগুলো দেশের জন্য খুব বিপজ্জনক। মাওলানা মাদানী বলেন, আমরা একা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে সফলতা অর্জন করতে পারবো না, সমাজের সব সমমনা মানুষকে সঙ্গে নিতে হবে, এই বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার আগুন নেভাতে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি এটা করি তাহলে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত না করতে পারার কোনো কারণ নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ খোরাসানের বিরুদ্ধে যুদ্ধ করতে নতুন করে সৈন্য পাঠিয়েছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, দায়েশের বিরুদ্ধে অভিযানে গতি আনার লক্ষ্যে গত কয়েকদিনে নানগারহার প্রদেশে অন্তত ১৩০০ সৈন্য পাঠিয়েছে তালেবান। নানগারহার প্রদেশের স্থানীয় অধিবাসী ও তালেবান সেনা কর্মকর্তাদের তথ্যমতে সন্দেহভাজন দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাত্রিকালীন অভিযান জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত শত শত সন্ত্রাসী নিহত কিংবা গ্রেফতার হয়েছে। রিপোর্ট অনুযায়ী নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে প্রতি সপ্তাহে গড়ে ৭-১০ দায়েশ সন্ত্রাসী আটক ও ৬ জন করে নিহত হচ্ছে। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার কয়েক সপ্তাহ পর থেকে দায়েশ নানগারহার প্রদেশ থেকে তাদের সন্ত্রাসী হামলা শুরু করে। তারা এ পর্যন্ত কাবুল, কান্দাহার ও কুন্দুজে বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে। চীন আবারও সতর্ক করে বলেছে, তাইওয়ান ইস্যুতে আপোষ করার কোনো সুযোগ নেই এবং তাইপে নিয়ে আমেরিকার কোনো মোহ থাকা উচিত নয়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উসিয়ান আজ রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। আমেরিকা ও চীনের প্রেসিডেন্টের মধ্যে সম্প্রতি ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পর দুদেশের সামরিক সম্পর্ক কেমন হবে এমন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে উসিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, একটি সুন্দর ও স্থিতিশীল সম্পর্ক দুদেশের জন্যই প্রয়োজন। এর অংশ হিসেবে ওয়াশিংটনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা রক্ষা করতে আগ্রহী বেইজিং, কিন্তু তাইপে ও দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে নানামুখী উস্কানি দিয়ে চলেছে ওয়াশিংটন। তারা যুদ্ধজাহাজ ও বিমানের সাহায্যে চীনের উপর নজরদারি করছে। উসিয়ান বলেন, চীনের নীতি হচ্ছে সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। তুরস্কে ব্যাপক মুদ্রাস্ফীতি ও স্থানীয় মুদ্রা লিরার নজিরবিহীন পতনের জের ধরে প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান তার সরকারের অর্থনৈতিক নীতি সমর্থন করে বক্তব্য রেখেছেন। তিনি বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এক বক্তৃতায় দাবি করেন, সরকারের অর্থনৈতিক নীতির কারণে চলমান পরিস্থিতি তৈরি হয়নি। তিনি মুদ্রাস্ফীতির বিষয়টি স্বীকার করে দাবি করেন, লিরার পতন থেকে সৃষ্ট পরিস্থিতিতে দেশে পুঁজি বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। এরদোগান তুরস্কের চলমান সংকটকে একটি মুক্তিকামী অর্থনৈতিক যুদ্ধ বলে অভিহিত করেন এবং এই যুদ্ধে আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থন নিয়ে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার পর অস্ট্রেলিয়াও লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে পাশ্চাত্য ও তাদের মিত্রদের এই পদক্ষেপ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ব্রিটেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার পর অস্ট্রেলিয়াও লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সরকার গতকাল লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ হিজবুল্লাহকে হুমকি হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ও ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেডকে সমর্থন দেওয়ার অভিযোগ এনেছেন। ব্রিটেন গত শুক্রবার ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার মাত্র এক সপ্তাহ পর অস্ট্রেলিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে এ অবস্থান নিল। পর্যবেক্ষকরা বলছেন, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সমন্বিত পদক্ষেপ নেওয়া থেকে বোঝা যায় পাশ্চাত্য ও তাদের মিত্র দেশগুলো একযোগে পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনের উপর নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ইয়েমেনের হুথি সমর্থিত ইসলামিক সালভেশন সরকার জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য মার্কিন নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও ব্রিটেন হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও ব্রিটেনের সমন্বিত পদক্ষেপ থেকে বোঝা যায় এ দেশগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযজ্ঞের সমর্থক এবং এ কারণেই দখলদার ইসরায়েল নির্বিঘ্নে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করেই অস্ট্রেলিয়া এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, পাশ্চাত্য ও তাদের মিত্রদেশগুলো এমন সময় এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে এ অবস্থান নিল যখন যেকোনো সময় প্রতিরোধ শক্তিগুলোর সম্ভাব্য অভিযানের কারণে দখলদার ইসরায়েল প্রচণ্ড চাপ ও আতঙ্কের মধ্যে থাকে। গত সপ্তাহে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শাহাদাতকামী দুটি অভিযানের পর ইসরায়েলের অপরাধযজ্ঞ আরও জোরদার হয়েছে। ফিলিস্তিনিদের মধ্যে ফের ইন্তিফাদা গণ আন্দোলন শুরু হতে পারে বলে ইসরায়েলি কর্মকর্তারা শঙ্কিত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের সময় পতাকা ওড়ানোই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাক সহ 21 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ সফররত পাকিস্তান ক্রিকেট দল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন চলাকালে তাদের দেশের পতাকা উড়ানোর কারণে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম সহ 21 জন খেলোয়াড়ের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি আদালত। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক আবু বক্কর সিদ্দিক বিকেলে মামলাটি খারিজ করে দেন। উল্লেখ্য, দুটি টেস্ট এবং তিনটি টি-20 ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়ে গত 13 নভেম্বর ঢাকায় আসে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল। 15 নভেম্বর পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মিরপুর স্টেডিয়ামে তাদের জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করে। এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তিতে আসন্ন বিজয় দিবসের প্রাক্কালে বাংলাদেশের মাটিতে জাতীয় পতাকা গেড়ে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন এবং খেলার মাঠে পাকিস্তানি জার্সি পরে এবং পাকিস্তানি পতাকা নিয়ে পাকিস্তান দলের পক্ষে সমর্থন জানানোর বিষয় নিয়ে ইতিমধ্যেই বিস্তর সমালোচনা, তর্ক বিতর্ক ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে প্রতিবাদ সমাবেশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, আইনগত ব্যবস্থা নেবার কথা।
আমার দেশের নাগরিক আমি আমার টিমের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা নিয়ে জার্সি নিয়ে কি দাঁড়াবো? এটা হতে পারে না।
অস্ট্রেলিয়া আসছে, নিউজিল্যান্ড আসছে, তারা কিন্তু এভাবে প্র্যাকটিস করার সময় তাদের ফ্ল্যাগ কিন্তু গায়রা কিন্তু
কৈফত চাইতে হবে এবং তাদের এই উদ্যত্তের জন্য বাংলাদেশের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সমালোচনা করছেন তাদের অনেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের ঐতিহাসিক টানাপোড়েনের কথা উল্লেখ করে অনুশীলনের সময় মাঠে পতাকা ওড়ানোকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখতে চাইছেন। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজের সময় উভয় দেশের পতাকা প্রদর্শন একটা সাধারণ বিষয়, সুতরাং কোচ চাইলে অনুশীলনের সময়ও পতাকা ওড়াতে পারে, এতে আপত্তি জানানোর মতো কিছু নেই। তারপরও এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে বলেও তিনি জানান। ওদিকে মাওলানা ফাশারি হকি স্টেডিয়ামে আগামী 14 ডিসেম্বর থেকে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। এই আসরে 16 ডিসেম্বর নির্ধারিত ছিল ভারত পাকিস্তানের ম্যাচ। বাংলাদেশের বিজয় দিবসের দিন ঢাকায় ভারত পাকিস্তানের হকি ম্যাচটি নিয়ে প্রশ্ন ওঠায় সূচিতে বদল আনতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন আর তাদের আবেদনে সাড়া দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। ফলে আগামী 16 ডিসেম্বর হচ্ছে না এই ম্যাচটি। ভারত পাকিস্তান ম্যাচটি একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে 17 ডিসেম্বর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আইএইএর সঙ্গে ইরানের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে দুই পক্ষ একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাহরাইনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে ইরানকে জড়িয়ে মানামা যে অভিযোগ করেছে তা কঠোর ভাষায় নাকচ করল তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এবং ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি দেশের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।